রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি আল্লাহ চায় একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, তাও আমরা শুনবো এবং আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করব, অনুরোধের কালামগুলো শুনাবো ইনশাআল্লাহ তাআলা। নবী রহমত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, দেরি না করে চলুন, ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত এবং এর তর্জমা স্ক্রিনে দেখি। আর আল্লাহ তাবারক তাআলার যে হুকুম আহকাম আমাদের উপর রয়েছে, আমরা সেই হুকুমগুলো মেনে চলার চেষ্টা করি। ভালো ভালো নিয়ত করে নিই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون صدق الله العظيم।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার যে ইরশাদে কারিমা, বান্দা যতক্ষণ পর্যন্ত এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে বা রাখে, ততক্ষণ পর্যন্ত বান্দা হেদায়াতের পথে থাকে, ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ তাবারক তাআলার শরীয়তের যে হুকুম রয়েছে সে হুকুমের মধ্যেই সে সময় অতিবাহিত করে। যখনই সে কোরআন থেকে সম্পর্কটা ছিন্ন করে দেয়, কোরআন থেকে সম্পর্ক ছিন্ন করার মানে হলো এই হুকুমগুলা না মানা, হুকুমগুলা এড়িয়ে চলা এবং নিজের স্বার্থে সেই কোরআনের হুকুমকে বিভিন্ন দিকে নিয়ে যাওয়া, এটাই তো কোরআনকে সাথে না রাখা, কোরআনের সাথে না থাকা, কোরআনের হুকুম মোতাবেক না চলা, তাই না? তো আল্লাহ তাবারক তাআলার দরবারে দোয়াও করতে হবে, মাওলা আমাকে তোমার পাক কোরআনের হুকুম আহকামগুলো তুমি যে ইরশাদ করেছো তা আমাদেরকে আমল করার, পালন করার সে তৌফিক আমাদেরকে দান করো। দর্শক শ্রোতা, চমৎকার এক টপিক আজ নিয়েছি আলোচনা করার জন্য। আমার যুবক ভাইদের ইবাদতের প্রতি আরও উৎসাহ, জজবা, মন মানসিকতা বেড়ে যাবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। যদি আমরা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলার হুকুম দেখি যে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন যৌবনকালের ব্যাপারে, এবং হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনের ইবাদতের ব্যাপারে কি বলেছেন, তবে আমাদের স্পষ্ট হবে যে যৌবনের ইবাদতের কত গুরুত্ব রয়েছে। আজকের আলোচনার বিষয় যৌবনে ইবাদতের ফজিলত। এই বয়সে, এই যৌবনে যে ইবাদত করে আল্লাহ তাবারক তাআলা তার ইবাদত নিয়ে প্রশংসা করেন। আল্লাহ তাআলার ফেরেশতারা যুবকের যৌবনের ইবাদত নিয়ে প্রশংসা করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও যৌবনকালে যারা ইবাদত করছে তাদের ইবাদত নিয়ে প্রশংসা করেছেন, এমন হাদিসে পাক রয়েছে। এবং তাদের জন্য দোয়া করেছেন এমনও হাদিসে পাক রয়েছে। ইনশাআল্লাহ তাবারক তাআলা আব্দুল মুত্তালিব ভাই আমাদের সাথে আছেন, তার থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো আজকের অনুষ্ঠানে। আলোচনা তো অবশ্যই করবে, নিয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা যৌবনে ইবাদতের ফজিলত। জুনায়দ ভাই আমাদের সেটে আছেন, অনুষ্ঠানে আছেন। জুনায়দ ভাই থেকে একটি হামদে বারি তালাক আমরা শুনি, এরপরে ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। জুনায়দ ভাই হামদে বারি তালা শোনাতে।
সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন।
ভেঙে গেছে কমর গুনাহেরি
কি হবে হাশরে আমার ইয়া ইলাহি, কি হবে হাশরে আমার ইয়া ইলাহি, আল্লাহ 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 আল্লাহ। কাটে যেন জীবন তোমার ইবাদতে, কাটে যেন জীবন তোমার ইবাদতে, দয়া করো এমন দয়া ইলাহি, দয়া করো এমন দয়া ইলাহি, আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে রাখো বিভোর ইয়া ইলাহি, না পাই যেন খোঁজে নিজে গেলাহি।
আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে সবসময় নিজেকে নিজের জন্য দোয়া করে থাকা, গুনাহ থেকে বাঁচার, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার দোয়া করে থাকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গুণামুক্ত জীবন দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেকিময় জীবন দান করুক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্নতে পরিপূর্ণ জীবন আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক। বিষয় নিয়েছি দর্শক আলোচনা করার জন্য, যৌবনে ইবাদতের ফজিলত, বৃদ্ধ বয়সে ইবাদতের ফজিলত রয়েছে নাই এটা না, তবে যৌবনে ইবাদতের কথাও আলাদাভাবে এরশাদ হয়েছে এবং যৌবনে ইবাদতের ফজিলত ও গুরুত্ব রয়েছে। আচ্ছা, যৌবনে ইবাদতের স্বাদ, ইবাদতের গুরুত্ব, ইবাদতের ফজিলত একটা বিষয়, বৃদ্ধ বয়সে ইবাদতের শখ, ইবাদতের স্বাদ, ইবাদতের ফজিলত, ইবাদতের গুরুত্ব এটা আরেকটি বিষয়। এখন আপনি আমি সেই বৃদ্ধ বয়সটা পাব কি না সেটাই তো জানা নেই। বৃদ্ধ বয়সে ইবাদতের ফজিলত আছে কিন্তু পাব কি না এটা তো বড় কথা, যে পাবো কিনা সেই বৃদ্ধ বয়স। মাঝে মধ্যে আমি আমার বয়স্ক যে আত্মীয় স্বজন আছে, হয়তো বা চাচা না হয়তো মামা বা অন্য কোনো আত্মীয়, যাদের দাড়ি একেবারেই পাকছে, সাদা হয়ে গেছে এবং গায়ের চামড়া লুজ হয়ে গেছে, তো মাঝে মধ্যে এদেরকে দেখলেও এদের সাথে কথা বলতে গিয়ে বলি, বাস দোয়া করেন আপনাদের মতো যদি হায়াত পাই, হয়তো বা এই বয়সে এসেও অনেক সওয়াব অর্জন করা যায়, কেননা সাদা দাড়িওয়ালাদের ব্যাপারে চমৎকার এরশাদে কারিমা রয়েছে এবং যাদের কোমর ঝুঁকে যায় তাদের ব্যাপারে চমৎকার এরশাদে কারিমা রয়েছে, যাদের শরীরের চামড়া লুজ হয়ে যায়, অর্থাৎ যৌবনে এক রকমের থাকে আর বৃদ্ধ বয়সে আর এক রকমের হয়ে যায় শরীরের চামড়া, তাদের ব্যাপারেও আলাদাভাবে এরশাদ করা হয়েছে। তো তাদের মতো যদি হায়াত পাওয়া যায় এবং সেখানে যদি আল্লাহ তাআলা ইবাদত ও রিয়াজ সাথে রাখে, তবে ফজিলত তো অনেক আছে এবং সওয়াব অনেক পাওয়া যাবে। আর যদি আমরা যৌবনের ইবাদতে যৌবনে করতে পারি, যে ইবাদতটা করার কথা, তো সেখানেও আল্লাহ তাআলা অনেক নিয়ামত রেখেছেন। মুতালিব ভাই আমাদের সাথে আছেন, যৌবনে ইবাদতের ফজিলত মাদানী চ্যানেলে যারা আসে, বিশেষ করে দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নতে বারে ইজতেমা বলেন, সাপ্তাহিক ইজতেমা বলেন, যৌবন বয়সেই এদেরকে দেখা যায়। বাংলাদেশে হয়তো দুই প্রজন্ম চলে দাওয়াত ইসলামের, আমি আমার সন্তান বা যারা একটু আরও বড় আছে, সিনিয়র আছে, তারা তাদের সন্তান, দুই প্রজন্ম চলতেছে। পৃথিবীর মধ্যে এমনও আছে যারা তিন প্রজন্ম দাওয়াত ইসলামী, চার প্রজন্ম দাওয়াত ইসলামী, যারা শুরু থেকে দাওয়াত ইসলামীকে পাইছে। আমাদের বাংলাদেশের একটা লেভেল এখন পর্যন্ত ওই পর্যায়ে যায়নি যাদের সবার দাড়ি সাদা হয়ে গেছে, এরকমের দুই একজন আছে শুধু, এখন এই যৌবনই দেখা যায়, যুবকই দেখা যায় দাওয়াত ইসলামীতে। আল্লাহ তাআলার দয়ায় এটার একটা প্লাস পয়েন্ট আমি দেখেছি যে এই যুবক বয়সে মানুষদেরকে নেকির দাওয়াত দিতে দেখে, সুন্নতে বরাবর বয়ান করতে দেখে, মাদিনী চ্যানেলে অনুষ্ঠান করতে দেখে যুবকরা ধাবিত হচ্ছে। আরে এই সকল যুবকরা পারলে আমরা কেন পারছি না? তাদেরকে এত সুন্দর দেখায় লেবাসে, তো আমাদেরকেও তো দেখাবে। এরকম একটা বিষয় কাজ করে মানুষের মধ্যে এবং ধাবিত কিন্তু বেশি হয়। তো যৌবনের ইবাদত নিয়ে যদি কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব তাআলা তার জিকির, আজকার এবং ইসলামের যে আলোচনাগুলো রয়েছে, বিশেষত যুবকদের যে গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে, আমরা যদি ইতিহাস দেখি যাদের বদৌলতে আজ ইসলাম এ পর্যন্ত এসে পৌঁছেছে তারা যুবকই ছিলেন। তো আলহামদুলিল্লাহ সেই বিষয়ে আলোচনা ইনশাল্লাহ করব। প্রথমত হচ্ছে আপনি যে বিষয়টা বললেন যে বার্ধক্য এবং যৌবনের ইবাদতের যে একটা ফজিলত, তো উভয়টারই রয়েছে, তবে যৌবনের ইবাদতের ব্যাপারে আলাদাভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে। আর এর কেনই বা করা হবে না? এই যে বিষয়টা রয়েছে যে যখন চামড়া কুচকে যায়, ভাঁজ পড়ে যায় চামড়ার মাঝে, এর আগে যখন আপনি পরিপূর্ণ শক্তিশালী, আপনি যা ইচ্ছা মঞ্চে আপনি তা করতে পারেন, আপনি যদি ন্যায় নিষ্ঠাবান হন, আপনার মধ্যে যদি নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি থাকে, গুণ থাকে, তাহলে আপনি পুরো বিশ্বকে জয় করতে পারেন। ওই মুহূর্তে আপনি সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লেগে গেছেন, তো এটা অবশ্যই একটা অনেক বড় একটা আপনার ত্যাগ বলা চলে। এটা আমরা যদি দেখি যে যে বার্ধক্যে যখন মানুষ ইবাদত করে তখন একটা মনের মধ্যে ভয় থাকে যে আর কদিন বাজব, বয়স হয়ে গিয়েছে, চুলগুলো পেকে গেছে, এখন সব কিছু ঠিকভাবে করতে পারছি না, মৃত্যু অনিবার্য, খুব কাছে চলে এসেছে, যে কারো মৃত্যু হতে পারে। তবে আমরা শুনেছি ছোটবেলায় যে ঝড় এলে গাছের পাকা আমটাই পড়ে, তো এটা বলতো আর কি মুরব্বীরা যে বৃদ্ধ হয়েছে তো তোমার আগে আমার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক বেশি। তো ওই ভয় থেকে অনেকেই বৃদ্ধ বয়সে দেখা যাচ্ছে যৌবনে অনেক ছোটাছুটি করেছে, বৃদ্ধ বয়সে ইবাদত করছে যে চলে আসছে, কিন্তু সেটা তো একটা
থাকে, লজ্জিত হয়, অনুশোচনা করে, মাওলা আফসোস যৌবন তো আমি কাটাতে পারিনি ভালো মতো, এখন এই বয়সে এসে তোমাকে সেজদা করছি, মাওলা কবুল করো। একবার যদি ভিতর থেকে অনুশোচনাটা আসে রবের দরবারে কবুল হতে কতক্ষণ লাগে, তাই না? আবার যৌবনের ইবাদতের তো অনেক ফজিলত, আল্লাহ না করুক যদি কোনো যৌবনে ইবাদত করতে গিয়ে আল্লাহ তাআলার পানা যদি অহংকার চলে আসে, আমার মতো কয়জন যুবক আছে ইবাদত করছে, সেখানে তো ফেল খেয়ে গেলাম না, ধরা খেয়ে গেলাম।
সম্পূর্ণ বিষয়, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা
আলাদা আলাদা টপিক, রাইট,
টপিক আছে, কথা আছে। যে বিষয়টা হচ্ছে যে যৌব, আপনি প্রত্যেকটা সেক্টরে দেখবেন যে যুবক বয়সের গুরুত্বই রয়েছে। আপনি বাংলাদেশ বলি বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বলি, নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত সরকার আপনাকে চাকরির মধ্যে রাখে, নির্দিষ্ট একটা বয়স থেকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। কেন? ওই পর্যন্ত আপনি সরকারকে, দেশকে আপনি সার্ভিস দিতে পারবেন, এরপরে আপনি দিতে পারবেন না,
নিজেরটা আছে এটা সার্ভিস দেওয়ার না, রেস্ট না,
রেস্ট না,
রাইট রাইট রাইট।
তো অনুরূপভাবে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো স্মরণ রাখার, মনে রেখে যথাযথভাবে আদায় করার একটা, আমরা জানি আপনি সবকিছু তো সবসময় স্মরণে থাকে না, আবার যারা আল্লাহওয়ালা আছে তাদের বিষয়টা একটু ভিন্ন রকম আছে, ইনশাল্লাহ হয়তো সেদিকে যাব। তো যেমনিভাবে আপনি রাষ্ট্র বলেন, আপনি কোনো জায়গায় কাজ করছেন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনাকে রাখে, কেননা সেই সময়টা তার কাছে গুরুত্ব আছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে আপনাকে বয়স দিয়েছেন, বয়সের একটা ক্যাটাগরি আছে, শৈশব, কিশোর, অতপর যুবক, অতপর বৃদ্ধ। তো যৌবন বয়সটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গুরুত্ব, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় এবং এটা ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন যে যখন গণিত পরীক্ষা হয় তো ছাত্ররা জানে যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, আবার কিছু কিছু অধ্যায় আছে অধ্যায় থেকে তো আসবে, তবে নির্দিষ্ট একটা পরিচ্ছেদও বলা হয় যে এই পরিচ্ছেদ থেকে প্রশ্ন আসবেই, তখন ছাত্ররা কী করে ওইটার প্রতি একটু বেশি ফোকাস করে। অনুরূপভাবে যদি আমরা কেয়ামতের দিনের প্রশ্নগুলোর দিকে তাকাই, সর্বপ্রথম প্রশ্ন হবে জীবন সম্পর্কে, জীবন অতিবাহিত কীভাবে করেছ। এখন জীবনের মধ্যে তো যৌবনকালও আছে, কিন্তু আল্লাহ পাক আলাদাভাবে আরো একটি প্রশ্ন রেখেছেন যৌবনকালের ব্যাপারে, অর্থাৎ জীবনের মধ্যে যৌবনকাল থাকার পরও যৌবনকালকে আলাদাভাবে প্রশ্ন করার মাধ্যমে বান্দাকে বোঝাচ্ছে যে এর কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে, এর একটা আলাদা মূল্য আছে। বান্দা এই সময়টায় তার যেভাবে সে পারে চাইলেই করতে পারে, কারণ তার শক্তি আছে, সে চাইলে যেভাবে ইচ্ছা অতিবাহিত করতে পারে, সে চাইলে যেভাবে ইচ্ছা উপার্জন করতে পারে, সে চাইলে যেভাবে ইচ্ছা তার জীবনকে সে রাঙাতে পারে। কিন্তু সেই মুহূর্তটাতে যখন তার সবকিছু আছে, সে কারো উপর নির্ভরশীল না, তারপর সবকিছু ছেড়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সে নিমগ্ন, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য সে চাচ্ছে, তখন সেটার একটা গুরুত্বই আলাদা রয়েছে, সেটার একটা মানদণ্ড সওয়াবের বিষয়ই আলাদাভাবে রয়েছে। এবং আমরা যদি ইতিহাসের মধ্যে দেখি তো এই বিষয়গুলো আমরা দেখতে পাই। এখন এই মুহূর্তটা যে দেখেন যে যৌবনকালে সৎ চরিত্রবান হওয়া এবং নিষ্ঠার সাথে জীবন অতিবাহিত করা, এটা মনে হচ্ছিল যে হয়তো শেষ হয়ে গেছে, এখন আর এটার চাহিদা নেই, এরকম একটা চারদিক থেকে এরকম পরিবেশ দেখছি। কিন্তু নানা প্রেক্ষাপটে আমাদের চোখের সামনে আসলেই আসে যে আসলেই ন্যায় ব্যক্তি যারা আছে, যারা সত্যের উপরে থাকে, যারা ইসলামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তো তাদের চাহিদা যুগে যুগে সর্বদাই ছিল এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। সুতরাং আমার আপনার করণীয় হচ্ছে নিজেকে ওইভাবে গঠন করা, যেমনিভাবে আল্লাহ তাআলার কাছে এই যুবকদের একটা গুরুত্ব আছে, ইসলামের মধ্যে গুরুত্ব আছে, অনুরূপভাবে মানুষের মাঝে সমাজের মাঝেও এর একটা গুরুত্ব আছে,
থাকবে থাকবে, মানুষ খোঁজে এদেরকে। আপনি যে বিষয়টা বললেন যে সরকারি চাকরির একটা মেয়াদ থাকে, এই বয়স থেকে নিয়ে এই বয়স পর্যন্ত আপনাকে সরকার তাদের চাকরিতে তাদের কাজে রাখবে, এরপরে আপনাকে রাখবে না, বিষয়টা যদি আমরা এভাবে নেই যে যে একটা লেভেল রাখা হয়েছে বা একটা ক্যাটাগরি রাখা হয়েছে বয়সের সরকারি চাকরির, বিষয়টা যদি আমরা ইবাদতের ক্ষেত্রে এভাবে নেই, যৌবনের যে ইবাদতটা আছে এটা অর্জন করার কিছু, আমি যেভাবে হুকুম আল্লাহ করছেন সেভাবে চাইলে আমি যৌবনে ইবাদত করতে পারি, দাঁড়িয়ে কিয়াম করতে হবে, চাইলে আমি দুই রাকাত নামাজে দুই ঘন্টা অতিবাহিত করতে পারবো, পুরো দুই পারা তিন পারা আমি শেষ করতে পারবো, যৌবনের ইবাদত, চাইলে আমি সেজদাতে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছি, চাইলে আমি ঠিকমতো রুকু করতে পারতেছি, সেজদা করতে পারতেছি, শেষ বৈঠকে বসতে পারতেছি, বৃদ্ধ বয়সে গিয়ে কিন্তু এটা পসিবল না, যত তাড়াতাড়ি পারা যায় কিয়াম থেকে রুকুতে যাওয়া, যত তাড়াতাড়ি পারা যায় রুকু থেকে সোজা হয় দাঁড়ানো, যত তাড়াতাড়ি পারা যায় সেজদা থেকে উঠে যাওয়া, কেননা আগের মতো ঝুঁকে থাকতে পারি না, আগের মতো সেজদায় গিয়ে থাকতে পারি না, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ওই বয়সটা যেটা আছে যেই বয়সটা এখন আর আমি আগের মতো চাইলেও ইবাদত করতে পারছি না, ওই বয়স থেকে নিয়ে মারা যাওয়া পর্যন্ত এটা যদি আমরা এই হিসাবে নেই, বাস এখন থেকে যেন কোনোটা কাজা না হয়, ইবাদত ওই লেভেলটা আমি বরাবর রাখবো, কারণ কাজা হইলে তো গুণা, এই বয়সে যেন আমার ইবাদতে কোনো ঘাটতি না হয়, কম না হয়, কাজা না হয়, ওটা আমি দেখব। আর এই যুবক থেকে নিয়ে ওই বয়স পর্যন্ত যখন থেকে ফরজ ইবাদত আমার উপরে, তখন থেকে নিয়ে সেই বৃদ্ধ বয়স পর্যন্ত যখন আমি অসুস্থ হই ওই পর্যন্ত যে ইবাদতটা আছে এটা হলো আমার ব্যাকআপ, আমি এখানে তো ইবাদত করবই, ফরজ ইবাদত করবই, প্লাস পাশাপাশি ব্যাকআপ জমা করব, বৃদ্ধ বয়সে যেটা করতে পারবো না সেটা আমি এখন করে রাখবো, তাই না?
জাহির যারা আছে, যারা দুনিয়া বিমুখ যারা রয়েছে, তো তাদের ব্যাপারে তো বলা হয়েছে যে যারা সম্পদ উপার্জন করে না শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই, একদম আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে, বলে তাদের মধ্য থেকে আরও উপরের লেভেলের যে জাহিদ যেটা আছে সেটা হচ্ছে দুনিয়ার সম্পদ সব কিছু থাকার পরেও যে এগুলোর থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধু আল্লাহ তাআলার জন্যই নিজের জীবনকে অতিবাহিত করে। যেমন উসমান বিন যুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় যে তিনি বলেন জাহিদের যে স্টেপ রয়েছে তিনি তার থেকেও আরও একটি স্টেপের উপরের লেভেলের, কেন তার কাছে সব কিছু ছিল, থাকার পরেও তিনি সকল কিছু করেছেন আল্লাহ তাআলার জন্য, যখন যেটা প্রয়োজন হয়েছে তিনি ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তো এই যে জাহিদ হওয়ার, যে সবকিছু থাকার পরেও আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা, এটা জাহিদের উপরে আরো একটা লেভেল। অনুরূপভাবে আপনার শরীরে শক্তি থাকা, আপনি চাইলে যে কোনো ধরনের কাজ করতে পারছেন, আপনি চাইলে আপনি চট্টগ্রাম চলে যেতে পারছেন, আপনি রাজশাহী চলে যেতে পারছেন, আপনি ট্যুর দিতে পারছেন, সব কিছু ছেড়ে যে এই যে ইস্তেমা আসছে, এখন তো শীতকাল, বিভিন্ন বন্ধু বান্ধব মিলে কি করবে, বিভিন্ন জায়গায় ট্যুর দেবে, যে আজ অমুক এলাকায় যাব, আজ অমুক জায়গায় যাব, বন্ধুরা মিলে একটা প্ল্যান করে। তো এটা আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, এখন ইনকাম করার সুযোগও আপনার আছে। তো এইটা যে আপনার শক্তিও আছে, সামর্থ্য আছে, আপনি সবকিছু করতে পারছেন, তো এটাকে মাইনাস করে যদি আপনি এই ট্যুরের টাকাটা একটা সকলকে নিয়ে একটা বাস বুকিং করে চট্টগ্রাম থেকে যদি আপনি ঢাকায় চলে আসেন, রাজশাহী থেকে যদি আপনি ঢাকায় চলে আসেন, ময়মনসিংহ, খুলনা, যে বিভিন্ন জায়গা যারা আছে, তো অনুরূপ ভাবে ওই যে জাহিদের যে বিষয়টা বর্ণনা করা হয়েছে যে সবকিছু থাকার পরেও আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ, অনুরূপ ভাবে ওই ব্যক্তির যার যৌবন কাল আছে, তার যৌবনের যে রং তামাশা করার সকল সুযোগ সুবিধাও আছে, চাইলে বিভিন্ন জায়গায় যেতে পারে, তো এইগুলো থেকে ফারিক হয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মিলেমিশে একটা বাস বুকিং করে যে ইস্তেমায় আসবে, তো তার ব্যাপারটাও বলা চলে ওই রকমের একটা লেভেল এসে। কেননা আসলে আমরা যদি দেখি চারদিক থেকে এই ঢেউটাই চলে যে বন্ধু বান্ধব একসাথে থাকা মানে কি আনন্দ ফুর্তি করতে হবে, বন্ধু বান্ধব একসাথে থাকা মানে কি জীবনের একটা স্মৃতি ধরে রাখতে হবে, যে আমাদের একটা বন্ধু সার্কেল ছিল,
তো
এক ফ্রেমে আসতে হবে, অনেক কিছু করতে হবে, বারবিকিউ খেতে হবে, তো এটা একটা তো ঠিক আছে আপনার স্মৃতি যদি হালালভাবে সব কিছু হয়, তবে এই স্মৃতিটাকে আপনি বৃদ্ধ বয়সে আপনার নাতি নারা যারা আছে গর্বের সাথে বলতে পারবেন যে আমরা ইস্তেমায় গিয়েছিলাম এবং ইস্তেমার এই এই রৌনক আমাদের দ্বারা হয়েছে। এবং এটা শুধু আপনার বলার মাধ্যমে শেষ হবে না, আপনি বলছেন, আপনি আপনার পরবর্তী জেনারেশনকে শোনাচ্ছেন, বরং আল্লাহ তাআলার কাছেও কিন্তু এর একটা নথি রয়ে গেছে, এর সওয়াব যে রয়েছে, এর মাধ্যমে যে ইসলামের যে খিদমত যেটা হচ্ছে, আর আল্লাহ তাআলা চাইলে এখানে যদি আপনি নিজে এসে পরিবর্তন হন, কাফেলায় সফর করেন এবং বারো মাসে যে কাফেলা রয়েছে, ইমামতের যে কোর্সগুলো রয়েছে, এগুলো অংশগ্রহণ করে যদি আপনি আপনার এলাকার মধ্যে আপনি পরিবর্তন নিয়ে আসতে পারেন, সেটার তো একটা আলাদা একটা বিশেষ মর্যাদা রয়েছে। আমি এই যে যৌবনের যারা রয়েছে তাদের কিন্তু ইতিহাস অনেক কিছু শেখায় এবং ইতিহাসে তাদের কথায় ভরপুর। আমরা যদি মোহাম্মদ বিন কাসিম তার ইতিহাসটা উঠিয়ে নিই যে কার মাধ্যমে প্রথমত এই ভারতবর্ষে ইসলামটা শুরু হয়েছে, আমরা যদি তারেক বিন জিয়াদ তার কথা দেখে নিই যে স্পেনে যে 800 বছর মুসলমান শাসন করেছে কার বদৌলতে করেছিল, আমরা যদি মোহাম্মদ সুলতান ফাতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনে নিয়ে নিই কার মাধ্যমে কনস্টান্টিন বিজয় হয়েছে, তারা অল্প বয়সে ছিলেন সবাই, কারো বয়স 20 বছর ছিল, কারো 70 বয়সে ছিল, কারো আর একটু বেশি ছিল, তারা কি করেছেন ইসলামের ইতিহাসের অনেক পরিবর্তন তারা সংগঠন করেছেন। তো আপনি আপনি যে এলাকায় আছেন, আপনি প্ল্যান করছেন যে এই ডিসেম্বরে আপনি কোথাও যাবেন বন্ধু বান্ধব নিয়ে 1200 টাকা 2000 টাকা করে, আপনি একটু চেঞ্জ করে এটাকে ঢাকার ইস্তেমার দিকে নিয়ে আসেন, প্ল্যানটা চেঞ্জ করে ঢাকামুখী হন, আর এখানে আশিকের যে মিলন মেলাটা হবে সেখানে যে জীবনের পরিবর্তন আসবে, সেখানে যে শিক্ষার যে বিষয়টা হবে, সেখানে মা বাবার আদব রয়েছে, নামাজ রয়েছে, এবং কি আপনার সমাজকে কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে সমাজে আপনি ডিল করবেন, কিভাবে সমাজে আপনি ন্যাকের নেতৃত্ব দিবেন, সেই সব বিষয়গুলো আপনি জানতে পারবেন।
মদিনা মদিনা আপনি যখন ইস্তেমাতে আসবেন তো দেখবেন ঢাকা শহরে দাওয়াত ইসলামী একটা মিনি সিটি তৈরি করে ফেলছে। বিগত ইস্তেমার রাতের ফুটেজগুলো যখন আপনারা দেখেন হয়তো বা ওই ফিল্ডটা আপনারা পান দেখেন আপনারা মাঝে মধ্যে, হয়তো আমরা ইস্তেমার সময় ওই দৃশ্যটা আমরা দেখতে পাই না ব্যস্ততার কারণে, যে কেমন একটা পরিবেশ, যখন ড্রোনের ফুটেজগুলো এখন দেখি তখন মনটা শান্তি হয়ে যায় যে ঢাকার জমিনে একটা দাওয়াত ইসলামী ছোট্ট একটা মিনি শহর 3 দিনের জন্য তৈরি করে ফেলেছে, এমন একটা সুব্যবস্থা সেখানে থাকে।
শহর তো সেই শহর, যে শহর বলতে তো এখন নানান ধরনের ফিতনার যে বিষয়গুলো রয়েছে, তো এটা এমন এক শহর, সেটা ফিতনার না, সেটা হচ্ছে বাগান, মানে জান্নাতের এক টুকরো বাগানের মতো শহর,
জান্নাতের যে বাগান বলা হয়,
ইলমের আলোচনা হবে, সেখানে সুন্নত অনুযায়ী খাবার খাওয়া হবে, সেখানে দাঁড়িয়ে সালাতে সালাম হবে, সেখানে প্রতিনিয়ত আপনাকে করণীয় কি রয়েছে, মা বাবা মারা গেলে তার জানাজার তার গোসল কিভাবে দিবেন, জানাজা কিভাবে পড়াবেন, কাফন দাফন কিভাবে করাবেন, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো মূলত হচ্ছে এক টুকরো জান্নাতের বাগান, যেটাকে ইলমেদিনার মজলিসকে বলা হয়েছে, তো সেটা একটা পুরো মিনি সিটির মধ্যে এই ইলমেদিনার একটা
মিনি সিটি। এই জন্য বললাম আমি যে ওখানে যতগুলো মানুষ আসবে সব মানুষের জন্য অস্থায়ী ওয়াশরুমের ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, এক মিনি শহরই হয়ে গেছে, মিনি সিটি হয়ে গেছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন। যৌবনের ইবাদত নিয়ে আলোচনা শুনছি আমরা করছি, একটা সময় আপনার হাতে সময় আছে, আপনার কাছে এখন সময় আছে, টাকা নেই, একটা সময় আসবে টাকা থাকবে সময় থাকবে না,
জি
আপনি এটা দিয়েই আপনার জীবনটা অতিবাহিত করতে হবে। আপনি আপনার সিনিয়র পারসন যারা আছে তাদের সাথে পরামর্শ করেন, তারা কি বলে দেখেন, আমাদের হাতে একটা সময় যথেষ্ট পরিমাণ সময় ছিল, টাকা ছিল না, কিছু একটা করব, কিছু একটা করতে হবে, টাকা ছিল না। এখন টাকা আছে, সময় নেই, টাকা থাকলেও সময় কিনতেও পাওয়া যাচ্ছে না, তাই না? সময়টা এই সময় চলে যাবে, এই দিন চলে যাবে, টাকা নেই, সময় আছে, সময় আছে, টাকা নেই, এই এভাবেই জীবনটা অতিবাহিত হবে। এর ফাঁকে আপনাকে নিজেকে মুমিন মোত্তাকি হিসাবে গড়ে তুলতে হবে। এটা হলো বুদ্ধিমানের কাজ। কোরআনের পাকে যে মুমিনের আলামত, মুমিনের সিফাত বয়ান করা হয়েছে, যত ঝড় তুফান আসুক না কেন, দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন, আবহাওয়া যেমনই থাকুক না কেন, শীত যত বেশি পড়ুক না কেন, সকল কিছুর মাঝেই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে একজন মুমিন মুত্তাকি হিসেবে। আর তখনই আপনি সফল কাম কোরআনের ভাষায়, যখন আপনি নিজেকে গড়ে তুলবেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আরো শুনবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। এর আগে জুনায়েদ ভাই থেকে একটি নাতের রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনি আগে, এরপর দর্শকের কল নিব আল্লাহ চায়। জি হুজুর।
তুমি মোর প্রাণ, তুমি মোর জান, ও গো মোদিনায় প্রসন্ন আমার মদিনায় ডেকে কর ভাগ সুপ্রসন্ন আমার মদিনা দেখার বড়ই আর মান ও গো প্রিয় নবী তুমি মোর জানা তুমি মোর প্রাণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক তাআলা এই জোশ ও জজবা সালামত রাখুক নিজের জান মাল সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে উৎসর্গ করার সেই মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আমার বলতে কোনো ইচ্ছা যেন না থাকে যা হবে আমার নবীর কদমেই হবে যা করব নবীর দেখানো কাজগুলো করব যা বলবো নবীর বলা কথাগুলোই বলবো যখন এভাবে হবে তখন আল্লাহ চাই ইনশাল্লাহ তালা আমার আখেরাত আপনার আখেরাতও সুন্দর হবে আল্লাহ তালা কবুল করেনি দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে কয়েকটা কল শুনবো এরপর আল্লাহ চাই ইনশাল্লাহ তালা আবারও আলোচনায় ফিরব যে দর্শকের কল শুনিয়ে দিন আপনি শুনতে চেয়েছেন জুনেদ ভাই আছে আমাদের সাথে অবশ্যই শোনাবে আল্লাহ চাই পরবর্তী কল দেন
আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম গাজীপুর ক্যালিয়ারপুর থেকে বলছিলাম দেখার জন্য বলি এখন যে অনুষ্ঠানটা হচ্ছে নাচ হচ্ছে জাকির ভাইয়েরা সবাই বলতেছে এবং আমি জাকির ভাই কণ্ঠে একটা গজল শুনতে চাইছি জাকির ভাই শুনে দিলে অনেক খুশি হবো
ভালো বলছেন ভাই যার যেটা কাজ সেটা তো সে করলেই ভালো হয় এখন নাতে রসুল সব আসে কি পরে আমরাও পড়ি আমিও পড়ি অফ ইয়ারে পড়তে তো নিষেধ নাই তবে শোনার মতন একজনের অন্তরে গিয়ে লাগে বা বারবার শুনতে চায় এমন একটা কণ্ঠ যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন এটা তাদের কি করা উচিত যেন ধাবিত হয় মানুষ আরও যেমন আমাকে কালাম বলতে বললে আমার কষ্ট হয় যে পরে তো দিব হয়তো যাবে আমার কষ্ট হবে বা বেসুর গলা যেটাকে বলে এটা হবে ঠিক জুনায়েদ ভাইকে বয়ান করতে দিলে ওই স্টাইল চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এরপরে জুনায়েদ ভাই বলবে কালাম আমাকে দুই দিন পরে দেন বয়ান করছি গলাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে আল্লাহ তালা আসানিতে আপনাদের মহাব্বত ভালোবাসা আল্লাহ তালা সালামত রাখুক ইনশাআল্লাহ তালা ইভেন্টে ঈদে প্রোগ্রামে এমন কিছু সময় আছে যেগুলোতে প্রায় মোবাইলিকরাই কালাম শোনায় আমিও শুনাবো ইনশাআল্লাহ তালা সাথেই থাকুন পরবর্তী কল দেন
ব্রাহ্মণবাড়িয়া আমার নাম মোহাম্মদ মাসুদ এখন নাকেরা খুব শুনতেছে মদিনা যাওয়ার দাওনা ইজাজত ইয়া রাসূলুল্লাহ
মদিনায় যাওয়ার দাওনা ইজাজত নবী রহমত শাফিয়ে উম্মত সম্ভবত জুনাইদ ভাইয়ের প্রথম ইস্তেমার কালাম হতে পারে এটা সর্বপ্রথম যে ইস্তেমা হয়েছিল 2015 এই ইস্তেমায় আপনার এই কালামটাই ছিল সম্ভবত আমি যতটুকু মনে পড়ে আমার যাক আল্লাহ তাআলা আসানি দান করুক শোনাবে জুনাইদ বিন সালাতাল্লাহ পরবর্তী কল দেন
আমার নাম মোহাম্মদ মাসুদ আমি লোকানা বসে আপনাদের চ্যানেলে সবসময় দেখি ভালো লাগে খুব সুন্দর লাগে আমার ঘরে দোয়া করবে
আল্লাহ তালা আসানি দান করুক আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় দোয়া করি আপনাদের জন্য পরবর্তী কল দেন
আমি গাজীপুর থেকে বলছি আমি একটি নাতের রাসূল শুনতে চাই সেটি হলো অতি শীতল হওয়ার মদিনায় শুনে দিলে অনেক খুশি হতাম
সই শোনাবো সাথেই থাকুন পরবর্তী কল
আমি মোহাম্মদ শরীফুল ইসলাম রাজশাহী মাদানী চ্যানেল আমার কাছে খুবই প্রিয় আমি মাদানী চ্যানেলটা নিয়মিত শুনতেছি আমাকে খুব মুগ্ধ করছে আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে নামাজ সালাম গুলো পালন করতে পারি
আল্লাহ তালা আসানি দান করুক আল্লাহ তালা ইবাদতে মনোযোগ করে দিক মনোযোগী হয়ে যান ইবাদতের মধ্যে দিল বসে যাক ইবাদতের মধ্যে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। দর্শক, আলোচনাও শুনছিলাম এবং যৌবনের ইবাদতের ফজিলত নিয়ে কিছু কথাও শুনছি, কালামগুলো শুনতেছেন। অনুরোধের কালাম একটু পরে শুনবো আমরা সবাই মিলে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। এর আগে আরও কিছু আলোচনা শুনবো যে যৌবনে ইবাদতের যে ফজিলতের কথা। দেখেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তালালাই আল্লাহ তাআলার কেমন প্রিয় হয়ে গিয়েছেন। তার এক সুপরিচিত ঘটনা, মাকে তিনি শীতেটাতে পানি দিয়েছিলেন, হয়তো এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু তার ইবাদতের দিকে তাকান আপনি একবার, কেমন ছিল তার ইবাদত। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তালালাই যখন আজমিরে আসেন, তো তিনি কোন বয়সে আসছেন? বৃদ্ধ বয়সে হাতে লাঠি নিয়ে কোমর বাঁকা করেন না, যুবক বয়সে এসেছেন। আপনি ইতিহাস দেখেন, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তালালার ওযু, কোরআনে পাকের তেলাওয়াত এবং নামাজ, কি এক চমৎকার ঘটনা তার জীবনে আসছে যৌবনের ইবাদতের ব্যাপারে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তালালাইকে, যেহেতু আপনি বাংলার মানুষ, আমিও বাংলার মানুষ, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তালালের নাম কে না শুনছে? জন্মের পর থেকেই শাহজালাল ইয়ামানির নাম শুনে আসছি আমরা। তার ইতিহাস কি আপনি জানেন, সে কোন বয়সে বাংলাদেশে আসছে, সফর করে? বৃদ্ধ বয়সে তো পসিবল না, যুবক বয়সেই তিনি ইয়ামেন থেকে রওনা করেছিলেন। আসতে আসতে 2-4-10-15 বছর যা অতিবাহিত হয়েছে, কোনো পায়ে হেঁটে আসছেন, সাওয়ারি না, হেঁটে আসছেন বাংলাদেশে। আর এর মধ্যে যে সময়টা পার হয়ে গেছে, কিন্তু যৌবনেই সে রওনা করেছিলেন। এরপরে সম্ভবত খাজা গরিবে নওয়াজ শৈশবে রওনা করছেন, নিজের মাতৃভূমি থেকে খাজা গরিবে নওয়াজ শৈশবে রওনা করছিলেন। তো এই যে ইতিহাসগুলো, দীন ইসলামের খেদমত সবচাইতে বেশি যাদেরকে দেওয়া হয় তারা হলো যুবক। মসজিদ আবাদ যাদেরকে দেওয়া হয় তারা কারা? তারাও যুবক। দীন ইসলামের সবচাইতে বড় উপকার যাদের দেওয়া হয় তারা যুবক। যুবকরা যতটুকু কাজ করতে পারে, যতটুকু সাহস ও হিম্মত নিয়ে করতে পারে, বৃদ্ধরা পারবে না, সম্ভব নয়। এখনও সময় আছে, আমার এই যৌবন কালটাকে আমি ইবাদতে কাজে লাগাইব। তাহলে বই থেকে আরও কিছু আলোচনা যদি শুনতে চাই।
এই যে যৌবনের ইবাদতের ব্যাপারে, তো শুরুতে বলছে যে ফজিলত বেশ কিছু রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন এই যুবক যারা রয়েছেন এবং যারা আপনি ইস্তেমার মাঠে যারা কাজ করছে তাদের জন্য অনেক বড় এটা সৌভাগ্যের বিষয় যে এই ফজিলতগুলো তারা অর্জন করছে।
মাঠে এখন যারা কর্মচারী হিসেবে কাজ করছে, প্যান্ডেল যারা তৈরি করছে, তারা যারা ভলেন্টিয়ার আছে, সিকিউরিটি আছে, মঞ্চ মজলিশ আছে, জাদুয়াল মজলিস আছে, স্টুডিও আছে, মাদানী চ্যানেল আছে, সবার মধ্যে যুবকই পাবেন আপনি।
না, এটা তো আমি আমি তো
জি জি
এখানে থাকি, দেখি, এবং মাঝে মাঝে কিছু মানুষের প্রতি ঈর্ষাও হয় এবং
স্পিরিট কি থাকে আপনি দেখছেন,
এবং তারা যখন দেখি যেখানে তারা সেখানে উপস্থিত। কখনো দেখি যে এই ঢাকায় ফয়জানের মদিনা, আবার কখনো দেখি আবার একটু পর দেখি যে আবার মাঠে আছে। এক হাদিসে পড়েছি যে আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রতিনিয়ত কিছু দিতে থাকেন, আর তন্মধ্য হতে উত্তম যে বিষয় পাওয়ার সেটা হচ্ছে যে কোনো নেক কাজের তৌফিক পাওয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা আল্লাহ তাআলার এক বড় নিয়ামত যে এই যুবক যারা এই নেক কাজের মধ্যে যারা আছে, ইস্তেমার ময়দানে আছে এমনটাই নয় যে ইস্তেমার মাঠে যে বাস ভর্তি করে বিভিন্ন জায়গা থেকে আসবে, এর পিছনেও আমাদের যুবকদের অনেক ভূমিকা রয়েছে। তারাই দেখবেন টিকিট সংগ্রহ করছে, তারাই একটা বাস তারা ম্যানেজ করছে, এক বাস ভর্তি তারা কি করছে, ইস্তেমার জন্য লোক সংগ্রহ করেছে, টিকিট কাটছে এবং তারা নিয়ে আসছে, এবং তারা সেখানে মেনটেনও করছে, জাদুয়ালগুলো একের পর এক সুন্নত শিক্ষার বিষয়গুলো তারা করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন যে যুবক দুনিয়ার স্বাদ এবং তার আরাম আয়েশকে ছেড়ে দিল এবং তার যৌবনের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে অগ্রসর হলো, তবে আল্লাহ তাআলা ওই সৌভাগ্যবানকে 72 জন সিদ্দিকিনের সমপরিমাণ সওয়াব প্রদান করবেন।
সুবহানাল্লাহ।
যে কোরআনে পাকের মধ্যে এসেছে না যে নেক ব্যক্তি আসলে কার সাথে থাকবে, তো নেক ব্যক্তি কার সাথে থাকবে, এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে দিয়েছিলেন যে নেক ব্যক্তি যারা রয়েছে তারা হচ্ছে নবীদের সাথে থাকবে, তারা সিদ্দিকগণের সাথে থাকবে, তারা সুহাদার সাথে থাকবে, তারা সালেহীনদের সাথে থাকবে। অর্থাৎ এই যে 4 শ্রেণীর লোক রয়েছে, তারা তো জান্নাতি, তো তাদের সাথে যারা থাকবে তা এটাও তো তাদের জন্য একটা গর্বের বিষয় যে আমরা এই 4 শ্রেণীর ব্যক্তির সাথে থাকবো। আর এই যুবকের ব্যাপারে বলা হয়েছে যারা সকল সাত ত্যাগ যা আছে সবকিছু এক পাশে রেখে আল্লাহ তাআলার ইবাদতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তো সে হচ্ছে 72 জন সিদ্দিকিনের সমপরিমাণ সওয়াব পাবে, আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। অন্য জায়গায় ইরশাদ হয়েছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে এই সুন্দর যুবককে সবচেয়ে বেশি পছন্দ করেন যে তার যৌবন ও সৌন্দর্যকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই ধরনের বান্দার উপর ফেরেশতাদের সামনে গর্ব করে ইরশাদ করেন, এই হলো আমার প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়া বান্দা হওয়ার, এটা অনেক বড় মর্যাদা। মেরাজের আলোচনায় যখন আসে যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা কেন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তো এখানে তো বলতে পারতেন বি রাসূলিহি, তিনি নিজের রাসূলকে কি করেছেন মেরাজে নিয়েছেন, তো বি আবদিহি কেন বললেন? তো উলামায়ে কেরামগণ এর ব্যাখ্যায় বলেন, বিশেষত ইমাম কুশায়রী রহমাতুল্লাহ তাআলা তিনি এর ব্যাখ্যায় বলেছেন যে বান্দা বলাটা এটা হচ্ছে সর্বমুহূর্তে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, এটা মেরাজের সময়, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা সার্টিফিকেট পাওয়া, এই উপাধি পাওয়া, এটাও কোনো ব্যক্তির জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয়। এই জন্য আল্লাহ পাক সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। তো এখানে আল্লাহ তাআলা গর্ববোধ করছেন যে তার সৌন্দর্য এবং তার শক্তি সবকিছু আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করলো ওই মুহূর্তে। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের সামনে গর্ব করেন যে এ হচ্ছে আমার প্রকৃত পক্ষে বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সার্টিফিকেট পাই বান্দা হওয়ার। আমরা তো দাবি করি যে আমি অমুক ব্যক্তির লোক, আমরা দাবি করি যে আমি তো তার সাথে আমার সম্পর্ক আছে, গর্ববোধ করি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সার্টিফিকেট কেউ পেয়ে যায় সবাই তো এটা তো বাধ্যত যে আমরা সকলে আল্লাহ তাআলার বান্দা,
আল্লাহ তাআলার,
কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে
এটা তো আমি দাবি করছি
যে
আল্লাহ যে আমাকে গোলাম হিসাবে বান্দা হিসাবে যদি আমাকে মেনে নেন বা আমাকে বলে দেন হ্যাঁ আমার প্রকৃত বান্দাই এরা, তাই না? সূরা কাহাফের যে আয়াতে কারিমা শুরু থেকেই এখানে তো যুবকদের আলোচনা আসছে না, যৌবন কালে যাদের
তাদেরকে যুবক বলে আল্লাহ তাআলা সম্বোধন
করেছেন, তারা যুবক এবং তাদের হেদায়েতের দৃঢ় করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন না আল্লাহ তাবারক তাআলা। সূরা কাহাফের তরজমা যখন কানজুল ইমান থেকে পড়ি আমরা, দর্শককে অনুরোধ করব যে আপনারাও পড়েন, আমরা বলছি আপনারা শুনছেন, এর মিষ্টতা একটা আছে, আর আপনি যখন নিজে পড়বেন তখন তার মিষ্টতা আবার অন্য কিছু পাবেন, একদম কিতাবের গভীরে ঢুকে যাবেন আপনি, তখন এর মজাই অন্য রকমের। সূরা কাহাফের শুরু থেকেই, শুরুর আয়াতেই আল্লাহ তাবারক তাআলা যুবকদের ব্যাপারে আলোচনা করছেন। আপনারা জানেন সূরা কাহাফের ইতিহাস, যে তারা গুহার মধ্যে নিজেদের ইমান হিফাজতের জন্য লুকিয়েছিল, এরপর সেখানে তাদের কত শো বছর পার হয়ে গেল, এরপর তারা ঘুম থেকে উঠে দেখে মাত্র, কেউ বলছে হয়তো আধা বেলা, কেউ বলছে পনেরো একদিন, এরকমের কেউ বলছে। আল্লাহ তাআলা সেইখানে ওই আয়াতে পাকে যুবকদেরকে ইরশাদ করছেন, যুবকদের ব্যাপারে আলোচনা করছেন। এভাবে করে কোরআনে পাকের অন্যান্য জায়গাতেও যুবকদের ইবাদতের ব্যাপারে, তাদের পরিশ্রমের ব্যাপারে, তাদের সিজদার ব্যাপারে, তাদের ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। তো আমরা যুবক বয়সে মনে হয় কি এখন উপার্জনের সময়, হ্যাঁ উপার্জনের সময়, নেকি উপার্জনের সময়, যদি মনে করি এই যুবক বয়সে টাকা ইনকামের সময়, এটা দুনিয়াতে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু, কিন্তু আমি এর আগেও বলছি যত কিছুই হোক না কেন সবার মাঝে আমাকে ইবাদতে প্রাধান্য দেওয়া এবং নিজেকে ওইভাবে গড়ে তুলতে পারলেই আমি মুমিন।
তাই এই এখানে আরেকটি বিষয় আমি অ্যাড করবো, একটু আগে ভাবছিলাম যে এই বিষয়টা অ্যাড করা দরকার, আপনি যে এখন বললেন যে যৌবনে টাকা উপার্জন করারও সময়, এবং বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে যে যে কারো হাতে মেয়ে দিতে চায় না, এবং এটা ইসলামের শিক্ষা দেয় যে একজন ভালো ফ্যামিলি ভালো ছেলের হাতে নিজের মেয়েকে দেওয়া, তো এর মানে এই নয় যে ছেলে যেভাবে ইচ্ছা সেভাবে উপার্জন করছে আর আপনি আপনার মেয়েকে জাহান্নামের গর্তে ফেলে দিচ্ছেন। আপনি তো দেখছেন যে ছেলে উপার্জন করছে এবং পাশাপাশি আপনি আবার এটাও প্রশ্ন জুড়ে দেন যে তার বাড়তি ইনকাম কত আছে, বাড়তি ইনকাম কি অসৎ উপায়ের ইনকাম যেটা রয়েছে, তো আপনি 30-40-50 বছরের জীবনের জন্য আপনি আপনার মেয়েকে একটা গর্তের মধ্যে ফেলে দিচ্ছেন বলা চলে জাহান্নামের। কিন্তু আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ তারা এই জীবনের সুখটা দেখছেন না যে আমার মেয়ে হালাল উপার্জন করবে, হালাল খাবে, হালাল ভক্ষণ করবে, তারা সেই দিকে দেখছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী যে যার শরীরের একটু অংশ কি হলো হারাম উপার্জন দ্বারা তৈরি হলো সেটা জাহান্নামে জ্বলবে, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আঙ্গুল ঢুকিয়ে বমি করেছিলেন তিনি কেন করেছিলেন, এবং শেষে বলেছিলেন যে আমি চাই না যে একটু দানাও যেন সেখানে থেকে যায় এবং এটা দ্বারা যেন কোনো একটা অংশ আমার তৈরি হয়, আর কেননা সেটা জাহান্নামে জ্বলবে এই ভয়ে। দেখেন আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ তারা সন্ধান করতেন ওই যুবকদেরকে, আজ যুবকরা ইবাদত থেকে ইলমে দিন থেকে দূরে সরে অন্যতম আরেকটা মাধ্যম হচ্ছে এটা যে ভালো ফ্যামিলির মেয়ে পাবো না, আমার উপার্জন না থাকলে আমাকে কেউ কন্যা দিবে না, আমাকে সমাজে কেউ মূল্য করবে না, এবং সমাজ এভাবেই তৈরি হয়ে গেছে এখন যে টাকা পয়সা পয়সা থাকলে সম্মান, অন্যতায় কোনো সম্মান,
ভদ্রতা, সভ্যতা, আখলাক, চরিত্র, ইবাদত, রিয়াজত, এখন আর এটাকে মনে হয় কি আমাদের প্রয়োজন
নেই, টাকার উপরে চলে আসছে।
কিন্তু একজন বাবা হিসাবে, মেয়ের বাবার কথা বলছি, একজন বাবা হিসাবে আকল তো এটাই থাকা দরকার ছিল, ওই আল্লাহওয়ালা ব্যক্তিদের মতন পূর্বের জমানায় যারা এভাবে খুঁজতো যে আমি আমার মেয়েটাকে যেন এমন একটা ছেলের কাছে দিতে পারি, আর কিছু না থাকলেও কমপক্ষে নামাজের মহব্বত তার মধ্যে আছে, নামাজই আছে। এমন একজন, একটা ঘটনা আমি পড়ছিলাম এরকমের, যে এক লোক, সে এক যুবকের সাথে দেখা হলো, তো কথাবার্তা বলতেছিল, পরিচয় নিল, কি করো, কোথায় থাকো, কথা বলতে বলতে ওই যুবক থেকে সে বের করছে এই কথা যে আগামী অক্তে আমি কি খাবো ওটাও আমি জমা রাখি না, আমার কাছে এমন কিছু নেই যে আমি আমি আগামী অক্ত নিয়ে আমি ভাবি না, বাস আল্লাহ তাআলা আল্লাহর বান্দা, আল্লাহ সবাইকে মাকলুককে রিজিক দেয়, আমাকে এভাবে দিবেন, আমি আগামী অক্তে কি খাবো এটা নিয়ে আমি কখনো টেনশন করি না। তো সে বাড়িতে গেল, ঘরের মানুষের সাথে পরামর্শ করলো, নিজের মেয়েকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল যে আমি যদি আমার মেয়েকে বিয়ে দিই তবে এই মেয়ে এই ছেলের সাথেই আমি বিয়ে দেব। তো কেউ প্রশ্ন করলো যে আপনি এমন অসহায় একজন ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে কি কেন দিচ্ছেন? তো মেয়েরও ইচ্ছা এটাই ছিল, বাবাকে শেয়ার করছে, বাবা আমাকে যদি দাও তো এমন কাউকে দিও, দুনিয়ার লোভ অন্তরে আছে এমন কাউকে দিও না, আমাকে দুনিয়ার লোভ যার মধ্যে নেই তার কাছে আমাকে দিও। তো এমন একজন যুবক পেয়ে, ইবাদত গুজার, আল্লাহওয়ালা এবং দুনিয়ার প্রতি লোভ নাই এমন একজন ছেলে পেয়ে বাবা তার মেয়েকে দিয়েছেন, এটা আল্লাহওয়ালা ব্যক্তিদের শান, তাদের শান এটা। কমপক্ষে আমরা ইবাদত গুজার দেখি, বংশ দেখি, তাই না, অর্থ তো দেখবই, চাকরি একটা নর্মাল চাকরি করতেছে বাস হয়ে যাবে, কিন্তু ওই যে আপনি যেটা বলেন বাড়তি ইনকামের কথা এবং ভালো ফ্যামিলি খুঁজতে গিয়ে ওই ধরনের ফ্যামিলি যাদের আল্লাহ তাআলার মানে হারাম ইনকাম সোর্স বেশি, এটাকে যদি ভালো ফ্যামিলি বলা হয় তবে ভদ্রতা কোথায় গেল, সহনশীলতা কোথায় গেল, তবে চরিত্র আখলাক কোথায় গেল, তাই না? এই বিষয়গুলো আমরা দেখি না, হয়তো আপনার সন্তান, আপনার মেয়ে এমন একটা ছেলের সাথে আপনি বিয়ে দিচ্ছেন, পরবর্তী যে প্রজন্ম তার আসবে হারাম দ্বারা লালিত পালিত হবে, আর সেই হারাম দ্বারা লালিত পালিত হওয়া মানুষগুলো আপনার কতটুকু উপকারে আসবে, আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করিয়েন, আমার উপকারে কতটুকু আসবে? ভবিষ্যৎ প্রজন্ম যদি আমার উপকারে না আসে, আমার উপকারের মানেই হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কমপক্ষে স্মরণ রাখবে, ইসালে সওয়াব করবে, আলিম হবে, ইলমেদিন শিখবে, ইবাদত রিয়াজত করবে, আল্লাহওয়ালা হবে, এটাই আপনার চাওয়া পাওয়া ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে। এছাড়া তো আপনি তাদের রোজগার খেতে পারবেন না, তারা যে ইনকাম করে ওটা তো আপনি পাবেন না, এর আগেই আপনাকে চলে, আপনার উচিত চাওয়া পাওয়া এটাই, আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন আমাকে স্মরণ করে, আমার আমার যেন ইসালে সওয়াব করে, আমাকে স্মরণ রাখে, তারা ইবাদত রিয়াজত করে, আল্লাহকে ভয় করে, এমন একটা পরিবেশ তৈরি করা বা এমন একটা ফ্যামিলির কাছে আপনার মেয়েকে তুলে দেওয়া হলো বাবার দায়িত্ব। তাই
সাইয়েদ বিন মুসাইব রহমাতুল্লাহ তাআলা অত্যন্ত প্রসিদ্ধ বুজুর্গ, তাবি বুজুর্গ ছিলেন,
জি জি জি,
এবং তার উক্তির ব্যাপারে উলামায়ে কেরামগণ, এটা একটা উসুল হাদিসের একটা রীতি, তো সাইয়েদ বিন মুসাইব রহমাতুল্লাহ তাআলা আলের অনেক বড় আপনার ইলমি হাদিসের পাণ্ডিত্য তার ছিল এবং অনেক বড় আলিমে দিন ছিলেন, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম একজন ছাত্র ছিলেন এবং তার মেয়ের জামাতা ছিলেন সাইয়েদ বিন মুসাইব রহমাতুল্লাহ তাআলা। তিনি মসজিদে দরস দিতেন, তো ওই দরসের মধ্যে এক ছেলে সামনের কাতারে বসত, তো দেখতেন এই ছেলে আসতো বসতো এবং বিভিন্ন সময় প্রশ্ন করে, তো তিনি অত্যন্ত খুশি হতেন যে যুবক একটা ছেলে এখানে আসে ইলমে দিন অর্জন করে। হঠাৎ তিনি দেখলেন যে কিছুদিন যুবক উপস্থিত নেই, তো জিজ্ঞাসা করলেন এই ছেলের কি হয়েছে, তো কেউ উত্তর দিতে পারলো না যে আসলে কি হয়েছে, আসছে না কেন। আবার কিছুদিন পর সেই ছেলে আবার উপস্থিত হলো, যে তখন জিজ্ঞাসা করলো মাহফিল শেষে দরস শেষে যে তুমি উপস্থিত কেন হলে না, এই কয়দিন আসছিলে না কেন, আমি তোমাকে খুঁজেছি জিজ্ঞাসা করেছি। তখন তিনি বললেন যে আমার যে ওয়াইফ ছিল সে অসুস্থ ছিল, তো মারা গেছে, তো এই জন্য মনে অনেক ব্যথিত ছিল এবং ওয়াইফ মারা গেছে, তো এই জন্য আমি আর আসতে পারিনি, আমার ক্লাস মিস হয়েছে এই জন্য। তো সাইয়েদ বিন মুসাইব রহমাতুল্লাহ তাআলা আলাই ক্লাস করালেন, আসরের সময় হয়ে গেল, ওই ব্যক্তি উঠে চলে যাবে, তখন তিনি বললেন যে তুমি দাঁড়াও এখানে বসো, কথা আছে। তো বললেন যে ঠিক আছে বললেন। পরবর্তীতে শেষ হলে, নামাজ বা আনুষাঙ্গিক কাজ শেষ হলে তাকে বললেন যে আমার মেয়ে আছে, আমি তোমার কাছে বিবাহ দিতে চাই। তো বললেন হুজুর আমার তো কিছুই নেই, আপনি এত বড় সম্মানী ব্যক্তি, সাইয়েদ বিন মুসাইব রহমাতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছে সেই ব্যক্তি যে তিনি মুরসাল হাদিস বর্ণনা করলে কারো আপত্তি থাকে না, এটা গ্রহণ করে নেওয়া হয়,
আল্লাহু আকবার,
তার গ্রহণযোগ্যতা, তার বুজুর্গিয়ত,
ইলমের প্রখর এমন ছিল,
এমন ছিল। তো তিনি বললেন যে আমার কাছে কিছু নেই, তো বলে যে কোনো সমস্যা নেই, তুমি রাজি আছো কিনা, বলে যে হ্যাঁ আমি রাজি আছি। তো সকলেই উপস্থিত হল এবং সকলের মধ্যে ঘোষণা করে দিলেন যে এই হচ্ছে ব্যক্তি, আমি আমার মেয়েকে তার কাছে বিবাহ দিচ্ছি। সকলে তখন সকলেই হতভম্ব হয়ে গেলেন এবং সাইয়েদ বিন মুসাইব রহমাতুল্লাহ তাআলা আলের মেয়ের জন্য তখনকার যুগের যে খলিফা তার মেয়ের বিবাহ বিভিন্ন বড় বড় জায়গা থেকে বিবাহ প্রস্তাব এসেছে, তিনি গ্রহণ করেননি। এমন একজন ব্যক্তি যার কাছে কিছু নেই, সে সংসার চালাবে, তার কাছে তার মেয়েকে এভাবে সকলের সামনে বলে দিলেন যে বিবাহ দিচ্ছেন। তো সেই যুবক তো চলে গেল ঘরের মধ্যে, গিয়ে ভাবতে লাগলো কি একটা বিষয় হলো, এটা কি কিভাবে হয়ে গেল। এমন একজন শেখ যার সাথে মানুষ কথা বলতেও ভয় পায় যে এত বড় একজন আলিম এদিন। তো ইশারের সময় তিনি ঘরের মধ্যে বসে আছেন, এই বিষয়গুলো নিয়ে ভাবছেন যে আসলে কি হলো। তো একজন ব্যক্তি দরজায় নক দিল, নক দিলে জিজ্ঞাসা করলেন কে, বলেন আমি সাহিব। বলেন সাহিব, তো তার মাথায় যত ধরনের সাহিব আছে পরিচিত সকল সাহিবের চিন্তা ভাবনা এলো যে এই সাহিব হবে,
ওই ব্যক্তি হতে,
ওই ব্যক্তি হতে পারে। যখন দরজা খুলে দেখলেন যে তার যে উস্তাদ তিনি, তো বললেন হুজুর আমার মাথায় আপনি ব্যতীত যত সাহেব আছে সকলের চিন্তা ভাবনা এসেছে যে আপনি যে মুহূর্তে আসবেন,
আপনি আসবেন আমি
ভাবতেই পারিনি, কল্পনাও করিনি। তো বললেন যে আমি আমার মেয়েকে সাথে নিয়ে এসেছি, আর আমি এটা চাই না যে আমার মেয়েকে বিবাহ দিয়েছি আর তুমি এইভাবে একা একা রাত অতিবাহিত করবে কষ্টের মধ্যে, তো আমি আমার মেয়েকে সাথে নিয়ে এসেছি। তো তিনি বলেন যে আমি প্রথমত ভেবেছিলাম এটাই যে হয়তো তখন আবেগের কারণে উনি আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন আমার সাথে, আর এখন হয়তো সেটা ফিরিয়ে নিতে এসেছেন কথাটা যে তুমি এর থেকে ফিরে যাও, তো আমি তো এটাই ভেবেছি। কিন্তু আপনি তো এখন সেটারও অতিক্রম করে আপনি নিজের মেয়েকে সাথে নিয়ে এসেছেন। তো পরবর্তীতে আরো ধুমধামের সাথে এই বিবাহের আর বিষয়টা আগায়। তো তখনকার যুগের তারা এই ধরনের ব্যক্তিকে খুঁজে বের
করত
যে কে ইলমে দ্বীনের ব্যাপারে অগ্রগামী, কে দিনদারের ক্ষেত্রে অগ্রগামী, কে ইবাদতের ক্ষেত্রে অগ্রগামী, তাদের মেয়েকে তারা খুঁজে খুঁজে ওই সকল যুবকদের কাছে দিত। আর এই জন্য তখনকার যুগে এই সকল যুবকদেরকে বেশি পাওয়া যেত, কেননা তাদের একটা গুরুত্ব ছিল, মাহাত্ম্য ছিল,
সমাজের সম্মান করত হিসেবে নিত তাদেরকে, দোয়া করতো তাদেরকে দিয়ে, উৎপাদন করতো তাদেরকে দিয়ে।
এই সকল যুবক সমাজ থেকে হারিয়ে যাওয়ার কারণ একটা কিন্তু আমরাই,
আমরা অবহেলা করছি,
আমরা অবহেলা করছি, আমরা সমাজে আমরা ওই পরিবেশটা তৈরি করেছি যে টাকার গুরুত্ব বেশি, তুমি ভালো চাকরি করবে, তুমি ইনকাম যত বেশি করবে সেটা হালাল হোক হারাম হোক সেটা দেখার বিষয় নয়। আজ চারিদিকে ফেতনা ছড়ানোর কারণে কিন্তু আমরাই, সুতরাং আমরা যদি এই বিষয়গুলোর প্রতি একটু দৃষ্টি দেই আশা করা যায় সমাজে আরো এই ধরনের যুবক তৈরি হবে।
আপনার ছেলেকে আপনি আরো স্মার্ট ভাবে তৈরি করেন,
জি,
কোরআনের হাফিজের পাশাপাশি আপনি ইংলিশ এমন ভাবে লেখাপড়া করান যেন সে ইংলিশে কথা বলতে পারে, আপনার ছেলেকে হাদিসের হাফেজ বানানোর সাথে সাথে আপনি তাকে দুনিয়াবিও এমন ভাবে লেখাপড়া করান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান। যখন আপনার ইচ্ছা কি আমার সন্তানকে মানুষ, সমাজের মানুষ গুরুত্ব দিক, একজন ইঞ্জিনিয়ার আপনার ছেলে বা অ্যাডভোকেট, সে রমজান মাসে তারাবি পড়াচ্ছে হাফিজে কোরআন, অবশ্যই আপনার তখন গুরুত্ব থাকবে। আপনি করেন, নিষেধ নাই, দুনিয়াবি লেখাপড়া করান, কিন্তু তাকে কতটুকু ইলেম শেখান, ততটুকু আলিম বানান যতটুকু তার প্রয়োজন, নিজে চলতে পারে, নিজের পরিবারকে চালাতে পারে। জুনায়েদ ভাই, অনুরোধের কালামগুলো যদি আমাদেরকে শোনাতেন, এরপরে আমরা শেষ দুই একটা কথা বলে সালাতু সালাম পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা।
মদিনা যাবার দাও না ইজাজত, মদিনা যাবার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে সর্বদা আমায় তুমি দাও সৎ চরিত্র আমার হয় যেন সৎ নবী রহমত শফি
আল্লাহ। আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম দর্শক শ্রোতা, দেখতে দেখতেও সময় প্রায় শেষের দিকে। এত মানুষই আসছে, এত মানুষই আসবে, এত মানুষই রহমত নিতে থাকবে, দয়া নিতে থাকবে, দোয়া করে থাকবে, ইবাদত করে থাকবে, আপনি আর আমি কেন বঞ্চিত থাকবো? হ্যাঁ, এমার্জেন্সি সিরিয়াস কোনো বিষয় ওটা ভিন্ন একটা ম্যাটার। যদি আপনি ইজি থাকেন বা সুস্থ থাকেন বা স্বাভাবিক থাকেন তো অবশ্যই আপনার আসা উচিত এবং আসা দরকার। এজন্য কি জানি না এখানে কোন বান্দার চোখের পানি কবুল হয়ে যায়, জানি না এখানে কার সেজদা কবুল হয়ে যায়, জানি না এখানে কার দোয়া কবুল হয়ে যায়। তার সৎকায় তার উসিলায় আল্লাহ তাবারক তাআলা যদি আপনার আমার ইবাদত রিয়াজত আমার চোখের পানি আমার সেজদা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন তো এটা অনেক বড় চাওয়া পাওয়া, অনেক একটা বড় বিষয় রয়েছে, তো আসা উচিত। শেষ এক দুইটা কথা মোতালিব ভাই থেকে শুনে আমরা সালাতু সালাম পাঠ করব ইনশাআল্লাহ। জি জি,
আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা আছেন
জি
যারা দুনিয়ায় আল্লাহ তাআলার জিকিরকারী যারা আছেন তাদেরকে খুঁজতে থাকেন, অর্থাৎ তাদের ডিউটি হচ্ছে এটা যে জিকিরকারী যারা আছে আল্লাহ তাআলার তাসবিহ যারা পাঠ করে হামদ যারা করে তাদেরকে খোঁজা। যখন তাদের মধ্যে হতে কোনো এক ফেরেশতা এরকম একটি মাহফিল পেয়ে যায় যে যেখানে আল্লাহ তাআলার জিকির হচ্ছে, আল্লাহ তাআলার স্মরণ হচ্ছে, আল্লাহ তাআলার নাম গুণকীর্তন এগুলোর চর্চা হচ্ছে, তখন সেই ফেরেশতা অপর ফেরেশতাদেরকে ডাকতে থাকে যে তোমরা যে কাজের জন্য দুনিয়ায় নিয়োজিত হয়েছ আসো, এখানে সেই মাহফিল হচ্ছে, এখানে সেই মজলিস বসেছে, আল্লাহ তাআলার জিকির হচ্ছে। তখন এভাবে আসতে থাকে ফেরেশতা, আসতে 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 তাদেরকে ঢেকে নেয় একদম, এত পরিমাণে ফেরেশতা চলে আসে। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকে যে আমার বান্দারা কেন এখানে উপস্থিত হয়েছে, কি করছে, কিন্তু আল্লাহ তাআলা তো ভালো জানেন,
জানেন
তো ফেরেশতা বলে যে আল্লাহ তাআলা তোমার জিকির করছে।
বলা ফেরেশতাদেরকে দিয়ে, কারণ তোমরা একসময় বলছিলে না ফেতনা করবে এরা, আল্লাহ বলা
তো তখন বলে যে এরা যে আমার প্রশংসা করছে, আমার জিকির করছে, এরা কি আমাকে দেখেছে? বলে দেখিনি তো, যদি দেখতো বলে তাহলে তো আরো প্রশংসা আরো
বাড়িয়ে
দিত,
শান অনুযায়ী করত,
শান অনুযায়ী করত,
না দেখে করছে মাওলানা।
কেন করছে? বলে জান্নাতের জন্য, জান্নাত দেখেছে, জান্নাত দেখিনি, যদি দেখতো তাহলে আরো বাড়িয়ে করতো। তো তাহলে কি থেকে মুক্তি চায় আমার বান্দারা? বলে জাহান্নাম থেকে মুক্তি চায়। তো জাহান্নাম কি দেখেছে? দেখেনি, তাহলে যদি দেখতো বলে তাহলে আরো তোমার কাছে ইস্তেকবার বেশি করে করত, যেন এর থেকে মুক্তি পাওয়া যায়, পরিত্রাণ পাওয়া যায়। তখন আল্লাহ তাআলা বলেন যে তোমরা সাক্ষী থাকো, এর যারা আছে এদেরকে আমি ক্ষমা করে দিব।
আহা হা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো ফেরেশতারা বলে যে আল্লাহ পাক ঠিক আছে, যারা এখানে উপস্থিত হয়েছে, জিকির আজকার করেছে, তোমার গুণকীর্তন করেছে,
তুমি তাদেরকে
মাফ করে দিয়েছে। কিন্তু এর মধ্যে তো এমন একজন ব্যক্তি আছে যে এখানে তারা তো মূলত মাকসাদ ইস্তেমাই, অন্য অন্য যারা আছেন জিকির আজকার করার জন্য তাদের জন্য আসে, না নিজের কাজের জন্য।
আমি যদি বলি এত বড় ইস্তেমার, হাজার বারো শত লোক এমন পাবেন যারা নিজের কাজেই কাজে ব্যস্ত, তাই না?
তাদের জন্য একটা যে এখানে কাজ করাটাও একটা সৌভাগ্যের বিষয় এই হাদিস অনুযায়ী। আর যারা আসছে তাদের কি ফজিলত?
কারণ এই সকল যাদের ব্যাপারে আপনি বলছেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করতেছে, তাদের খেদমতের জন্য তারা আছে, তাই না?
তারা আছে। তো আল্লাহ তাআলা বলেন যে ওই যে ব্যক্তি এসেছে যে শুধু কোন কারণবশত চলে এসেছে, তাকেও মাফ করে দিয়েছি তাদের
উসিলায়।
তো এক তো হচ্ছে যে যারা এসেছে এখানে হয়তো কোনো কিছু করেনি বা জিকির আজকারেও সম্পৃক্ত হতে পারেনি, তারও সুসংবাদ রয়েছে। তো ওই ব্যক্তি যারা মূলত জিকির আজকারের জন্য এসেছে, যারা ইলমে দ্বীন অর্জনের জন্য এসেছে, যারা তাহাজ্জুদের জন্য এসেছে, যারা আওয়াবিনের জন্য এসেছে, পাঁচ ওয়াক্ত নামাজ ইবাদত হবে, সেখানে সুন্নত শেখানো হবে, এই জন্য এসেছে, তাদের ফজিলতটা কি? তাদের উসিলা ওই সকল ব্যক্তি যারা এর জন্য আসেনি, আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তালা কত বড় নিয়ামত আমাদের জন্য রেখেছেন। তো সুতরাং আমরা যারা আছি, তো আপনি যেটা বললেন, জানি না কার চোখের পানি আল্লাহ তালা কবুল করে নেবে। এবং আমরা এও জানি যে চল্লিশ জনের মধ্যে কি থাকেন?
একজন
আল্লাহ তালা নেক বান্দা থাকেন। তো এখানে এতগুলো মানুষ আসবে, আর আলহামদুলিল্লাহ এবার তো দাওয়াত ইসলামীর যে প্রধান নিগ্রানে সুরা, যিনি সর্বদা আমির আলে সুন্নাত দামাত বারকাতুল্লাহর সংস্পর্শে থাকেন, সান্নিধ্যে থাকেন। আর আমরা এও জানি যে নিগাহে ওলিম ও তাসির দেখি, বদলতি হাজার কি তাকদীর দেখি। তো এই যে নিগ্রানে সুরা, তিনি সর্বদা একজন আল্লাহর ওলির দৃষ্টিতে থাকেন, সংস্পর্শে থাকেন। ওই ব্যক্তি তার তাসির, তার কথা বলার তাসির কেমন হবে, তার তাকানুর ধরনটা কিরকম হবে, বলা চলে যে এরকম একজন আল্লাহর ওলির সাথে যিনি আছেন, আল্লাহ তাআলা তাকেও একটা মাকাম মর্যাদা
দিয়েছেন,
অবশ্যই
দিয়েছেন। হয়তো পৃথিবীটা আজকে ধরে রাখছেন, এত সুন্দরভাবে গোছালো ভাবে পরিচালনা করছেন, এটা নরমাল কোনো মানুষের কাজ হতেই পারে না,
হতেই পারে না।
অবশ্যই আমির আলে সুন্নাতের নেক নজর তার উপরে আছে। এবং আমি যতটুকু জানি যে নিগ্রানে সুরা কোনো কাজই আমির আলে সুন্নাতের পরামর্শ ব্যতীত করেন না, প্রত্যেকটা কাজেই তার পরামর্শ, তার শরণাপন্ন হন, তার কাছে যান, বা মোবাইলে বা ফোনে যেভাবে হোক তার সাথে পরামর্শ করে প্রত্যেকটা কাজ করেন। আর যার আজ বরকত দেখি আমরা, তাই না? তার যার বরকত আজ পুরো দুনিয়া দেখতেছে, এত পরিবর্তন, এত আপডেট আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। যেটা মোতালিবে বলছিলেন, নিগ্রানে সুরা মাওলানা মোহাম্মদ ইমরান আত্তারি সাল্লামাহুল বারি তিন দিনের সুন্নাতে বড় ইস্তেমায় উপস্থিত থাকবেন।
পৃথিবীতে স্কলার অনেক আছে এবং খুবই চমৎকারভাবে গুছিয়ে
কথা
মনোমুগ্ধকর শালীন ভাষায় কথা বলেন। এখন কথা হচ্ছে তাদের ভাষা তো খুবই চমৎকার, খুবই সুন্দর, পরিবর্তন কতটা হলো এটা একটা বিষয়, আলাদা একটা বিষয়।
এবং উলামায়ে কেরাম গিয়ে কতটুকু লাগে
উলামায়ে কেরামগণ এটাই বলেন যে অনেক সময় দেখা যায় যে বুলেটের গতিতে মানুষ কথা বলছে, যেমন হবে যে অন্তর বিদীর্ণ করে চলে যাবে। আবার কেউ হচ্ছে যে খুবই কোমলভাবে আস্তে আস্তে কথা বলছে, বাধ্যতভাবে তো এতটা মনে হচ্ছে না যে প্রভাব পড়বে। কিন্তু আল্লাহ পাক ওই সকল ব্যক্তি যারা আছেন, যাদের আখলাক, চরিত্র, নৈতিকতা, যাদের মাধ্যমে ইসলামের কাজ হচ্ছে, পুরো পৃথিবীতে পরিবর্তন আসছে, যদিও বাধ্যতভাবে দেখি যে কথার মধ্যে তো ওরকম কিছু দেখছি না, কিন্তু পরিবর্তনটা কিভাবে আসছে এটা হচ্ছে একটা প্রভাব, তাসির, এটাকে বলা
জি ইবাদতের পাওয়ার এটা।
হ্যাঁ, আমি আপনি জানি না যে আসলে আমার পরিবর্তনটা কার কথার মাধ্যমে আসবে, কার কথার মাধ্যমে আসবে? ওই সকল আল্লাহওয়ালা যারা আছেন তাদের কথার মাধ্যমে আসবে। তারা যে কথাটা বলছেন আমি আপনি বুঝি না বুঝি, আল্লাহ তাআলা যদি দয়া করেন রহমত করেন ওইটার মাধ্যমে আপনার জীবনে প্রভাব আসবে, পরিবর্তন আসবে। তো আমাদের চেষ্টা থাকা উচিত এইরকম একটি একজন ব্যক্তি যখন আলোচনাটা করবে সেখানে আমি যেন উপস্থিত থাকি,
উপস্থিত থাকি।
জানি না তার কোন কথাটা আমার হৃদয়ে গিয়ে প্রভাবিত করে এবং আমার জীবনকে পরিবর্তন,
আমার মন নিজে নিজেই পরিবর্তন হয়ে যায়। না আর দেরি কেন, আমি নিজেই তওবা করি এবং ফিরে আসি ইসলামের পথে। আল্লাহ তাবারক তাআলার ঘর খানায় কাবার তাওয়াফের ব্যাপারে যে কথা এসেছে তুমি এলান করো। তো প্রশ্ন করলো আমি এলান করলে কি দুনিয়ার মানুষের কাছে পৌঁছাবে, আমার আওয়াজ যাবে? বলা হয়েছে তোমার কাজ আওয়াজ দেওয়া, দুনিয়ার মানুষের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব রব তালার। তো কোনো ব্যক্তি কথা বলছে নেককার বান্দা, ওই আওয়াজটা আমার দিলের মধ্যে প্রভাবিত, এটা আল্লাহ তালার দয়ায় আসবে, এটা মানতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
সালাম শমে বজে মেহেদায়ত পে লাখো সালাম গৌসিয়া জমঈমা মোতকা বন্নোকা জলবায়ে শান কুদরত পে লাখো সালাম ডাল দে কলবো আজমাতে মুস্তফা সৈয়দে আলা হযরত পে লাখো সালাম ফয়জে সে জিনকে লাখো নামাজি বানে ফয়জে সে জিনকে লাখো সুন্নত পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম শমে বজে মেহেদায়ত পে লাখো সালাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তা